শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন শনিবার বেলা 12টা আর বাংলাদেশ ও ভারতে শনিবার রাত। আমি তাওহিদুল ইসলাম সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
রাখাইনে সহিংসতা বন্ধে পূর্ব সতর্কতা এবং সময়মতো পদক্ষেপ গ্রহণে জাতিসংঘের ব্যর্থতার সমালোচনা করেছে বাংলাদেশ।
শুনলেন আমির খসরুর রিপোর্ট। এছাড়া রয়েছে কলকাতা থেকে পরমাশিস ঘোষরায়ের রিপোর্ট।
তৃণমূল নেতা দিলীপ রামকে খুনের প্রতিবাদে আগামীকাল 24 ঘন্টা চুচুড়া বিধানসভা এলাকা বন্ধের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর বলছেন যে তিনি বাড়তি শুল্ক আরোপ স্থগিত রাখছেন। এই বৈঠকের ফলে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে থমকে থাকা বাণিজ্য বিষয়ক আলোচনা আবারও শুরু হতে যাচ্ছে। আর জাপানের ওসাকায় G20 শীর্ষ সম্মেলন শেষে একটি বড় মাপের সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন যে তিনি চীনের বিশাল টেলিযোগাযোগ কোম্পানি হুয়াওয়ের কাছে বিক্রি করার জন্য আমেরিকান কোম্পানিগুলোকে অনুমতি দেবেন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগ অবশ্য সতর্ক করে দিয়েছে যে ওই কোম্পানির সফটওয়্যার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ হতে পারে। যুক্তরাষ্ট্র এই কোম্পানির জন্য দেশটির পরিকল্পিত 5G সেলুলার নেটওয়ার্ক নিষিদ্ধ করতে চাইছে। ট্রাম্প বলেন এই বিষয়টি আমরা ওয়াশিংটন ও বেজিং এর মধ্যে বাণিজ্য সম্পর্কিত বোঝাপড়া না হওয়া পর্যন্ত স্থগিত রেখেছি। তবে ট্রাম্প প্রশাসন এরই মধ্যে যে নিষেধাজ্ঞা জারি করেছে, চীনারা সেখান থেকে কোনো ছাড় পাচ্ছে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওই সংবাদ সম্মেলনে বলেন, আপাতত আমরা চীনের ওপর থেকে শুল্ক পরিহার করছি না। G20 নেতাদের শীর্ষ বৈঠকের পাশাপাশি চীনা প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের পার্শ্ব বৈঠককে তিনি দারুণ একটা বৈঠক বলে বর্ণনা করেছেন। বলছেন যে তার মূল্যায়নে মনে হচ্ছে চীনারা একটা চুক্তি করতে আগ্রহী। ওই বৈঠকের শুরুতে শি তার মন্তব্যে বলেন, চীন এবং যুক্তরাষ্ট্র উভয়ই সহযোগিতায় লাভবান হয়, সংঘাতে ক্ষতিগ্রস্ত হয়, আর সংঘাতে চাইতে সংলাপ ও সহযোগিতা অনেক ভালো। শি আরও বলেন যে তিনি চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক সম্পর্কে ট্রাম্পের সঙ্গে মতবিনিময় করতে চান, যাতে করে শি এর কথায় আমাদের সম্পর্কের দিক নিদর্শন পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি দু কোরিয়ার মধ্যবর্তী সৈন্যমুক্ত এলাকায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দেখা করবেন, শুধু তাঁর সঙ্গে করমর্দন করতে এবং তাকে হ্যালো বলতে। দক্ষিণ কোরিয়ায় অবতরণের কয়েক ঘণ্টা আগে ট্রাম্প টুইট বার্তায় এই মন্তব্য করেন। জাপানের G20 বৈঠকের সময় সংবাদদাতাদের ট্রাম্প বলেন যে তিনি আজ সকালেই ভেবেছেন যে কিমের সঙ্গে দেখা করার জন্য এরকম একটা অনানুষ্ঠানিক প্রস্তাব দিতেই পারেন, আর এই ধরনের বৈঠক হবে বড়জোর মিনিট দুয়েকের জন্য। পরে ট্রাম্প বলেন, সীমান্ত পেরিয়ে উত্তর কোরিয়ায় পা রাখলে তিনি একটু স্বস্তি বোধ করবেন। যদি সেটা হয় তাহলে এই প্রথম কোনো ক্ষমতাসীন আমেরিকান প্রেসিডেন্ট উত্তর কোরিয়া সফরে যাবেন। কিম ট্রাম্পের এই প্রস্তাবের কোনো সাড়া দেননি। তবে উত্তর কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী চো সন হুই এই আমন্ত্রণকে তাঁর কথায় একটা মজার ব্যাপার বলে উল্লেখ করেছেন। চো বলেন, আমরা এটাকে খুব মজার প্রস্তাব বলে মনে করছি, তবে আমরা এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব এখনো পাইনি। তবে তিনি বলেন, সেটা হবে দু নেতার মধ্যে ব্যক্তিগত সম্পর্ক আরও গভীর করার এবং দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার একটা অর্থবহ উপলক্ষ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে G20 পার্শ্ব বৈঠকে তাঁর ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, তাঁর কথায়, তিনি হচ্ছেন আমার বন্ধু যিনি দারুণ কাজ করেছেন। আজ ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক সাজ সরঞ্জাম যে সৌদি আরব কিনছে তিনি তার প্রশংসা করেন এবং বলেন যে এই যুবরাজ তাঁর দেশের অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের পথ খুলে দিয়েছেন। এর আগে সংবাদ মাধ্যমের এক প্রশ্নের জবাব দিতে ট্রাম্প অস্বীকৃতি জানান যে সৌদি সাংবাদিক খাশোগজির মৃত্যু সম্পর্কে তিনি কোনো প্রশ্ন তুলবেন কি না। তাঁদের মধ্যকার প্রাতরাশ বৈঠকের পর হোয়াইট হাউস থেকে বলা হয় যে দুপক্ষের বৈঠক ছিল গঠনমূলক। এই সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন শুনবেন বিশ্ব সংবাদের পর। বাংলাদেশ অর্থনীতি শিক্ষক সমিতি আয়োজিত এক আলোচনায় বলা হয়েছে, বাংলাদেশ থেকে প্রতি বছর কমপক্ষে 70-80 হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের প্রতিবেদন।
বাংলাদেশ অর্থনীতি শিক্ষক সমিতি আয়োজিত ওই আলোচনায় বক্তারা বলেছেন, পাচার হওয়া সকল টাকা শুধু সুইস ব্যাংকে নয়, বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংকে জমা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারাকাত বিদেশে টাকা পাচারের পথগুলো বন্ধ করার জন্য সরকারকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে বলেন,
আর যেন কেউ এরকম করতে খুব উদ্বুদ্ধ না হয় সেটার একটা পদক্ষেপ।
অর্থনীতিবিদ এবং বিশ্লেষকরা বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার রিপোর্টে বাংলাদেশ থেকে বিশাল অঙ্কের টাকা পাচারের বিষয়টি গুরুত্ব পেয়েছে বলে উল্লেখ করে বলা হয়, যুক্তরাষ্ট্র ভিত্তিক গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির রিপোর্টে বলা হয়েছে, গত 10 বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে 5.5 লাখ কোটি টাকা। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের এক আলোচনায় রোহিঙ্গা ইস্যুতে পদ্ধতিগত ব্যর্থতা এবং সঙ্গে সঙ্গে রাখাইনের সহিংসতা বন্ধে পূর্ব সতর্কতা ও সময় মতো পদক্ষেপ গ্রহণে জাতিসংঘের ব্যর্থতার সমালোচনা করেছে। ঢাকা থেকে এই রিপোর্ট পাঠিয়েছেন আমাদের অপর সংবাদদাতা আমির খসরু।
শনিবার ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে, জাতিসংঘের সদর দপ্তরে গণহত্যা প্রতিরোধ, যুদ্ধাপরাধ, সুরক্ষার দায় দায়িত্ব শীর্ষক সাধারণ পরিষদের আলোচনায় গুয়াতেমালার সাবেক পররাষ্ট্রমন্ত্রী গড রোজেনথালের মিয়ানমার বিষয়ক অতি সাম্প্রতিক এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ মিন মোবেন বলেন, রোহিঙ্গাদের উপরে যে বীভৎস সহিংসতা হয়েছে তা অস্বীকার করার কোনো উপায় নেই। রোহিঙ্গার সমস্যাটি ছিল ব্যাপক ও গভীর, হঠাৎ করেই এটির সৃষ্টি হয়নি। এখানে পূর্ব সতর্কতা চিহ্ন প্রাপ্তির কোনো ঘাটতি থাকার কথা নয়, কিন্তু মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের প্রতিনিধি প্রতিষ্ঠান পূর্ব সতর্কতা প্রদানে ব্যর্থ হয়েছিল এবং সময়োপযোগী পদক্ষেপের ঘাটতি ছিল। রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের সদর দপ্তরের যখন বিশেষ সমর্থন ও ধারাবাহিক সহযোগিতা প্রয়োজন ছিল, তাতে জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদ ব্যর্থ হয়েছে, এর দায় তাদের উপরও বর্তায়। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
পশ্চিমবঙ্গের হুগলি জেলায় তৃণমূল নেতা দিলীপ রামকে খুনের প্রতিবাদে আগামীকাল 24 ঘণ্টা চুচুড়া বিধানসভা এলাকা বন্ধের ডাক দিল তৃণমূল কংগ্রেস। কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
নিহতের পরিবারের অভিযোগ, দিন দুয়েক আগে হুমকি ফোন এসেছিল দিলীপ রামের কাছে। পুলিশকে সে কথা জানানো হয়েছিল, দুটো নম্বরও দেওয়া হয়েছিল পুলিশকে, কিন্তু কোনো নিরাপত্তা দেওয়া হয়নি। জানা যাচ্ছে কল দুটো এসেছিল ঝাড়খণ্ড থেকে। আজকের খুনের সঙ্গে এই ফোন কলের কোনো যোগসাজশ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। প্রাথমিক তদন্তের পর পুলিশ মনে করছে অনেক দিন ধরেই খুনের চক্কসা হয়েছিল, দিলীপ রামের গতিবিধির উপরে নজরও রাখা হচ্ছিল। প্রসঙ্গত বলা যেতে পারে, আজ শনিবার 7 সকালেই ব্যান্ডেল স্টেশনের স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় ব্যান্ডেল জিআরপি এবং স্থানীয় লোকেরা তাকে চুচুড়া হাসপাতালে ভর্তি করলে ঘণ্টাখানেকের মধ্যেই মৃত্যু হয় তার। ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে। সন্দেহ করা হচ্ছে লালা পাসোয়ানের ভাই বিজু পাসোয়ানি এই ঘটনা ঘটিয়েছে। খুনের ঘটনায় তদন্তে নেমে ব্যান্ডেল জিআরপি ও ব্যান্ডেল পুলিশ ফাঁড়ি প্রশাসন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
আফগানিস্তানের যুদ্ধক্ষেত্রে সর্বসাম্প্রতিক আক্রমণে তালিবান সরকারি বাহিনীর বেশ কিছু সদস্যকে হত্যা করেছে। উত্তরের বাগলান প্রদেশে কর্মকর্তারা আজ বলেন, বিদ্রোহীদের একটি বিশাল দল নাহরিন জেলায় নিরাপত্তা চৌকির উপর হামলা চালায় এবং এর ফলে কয়েক ঘণ্টা ধরে দুপক্ষের মধ্যে তুমুল লড়াই হয়। ওই জেলার প্রধান ফজলুদ্দিন মার্দি ভয়েস অফ আমেরিকাকে বলেন যে ওই আক্রমণে তালিবান বিরোধী সরকারপন্থী বাহিনীর 26 জন সদস্য প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও 8 জন। তিনি বলেন যে বিদ্রোহীদের মধ্যে বিপুল সংখ্যক লোক হতাহত হয়েছে, তবে তিনি বিস্তারিত কিছু জানাননি। তালিবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ আফগান সৈন্যদের হতাহতের সংখ্যা আরও অনেক বেশি বলে উল্লেখ করেন এবং বলেন যে নিহতদের মধ্যে আফগানিস্তানের কয়েকজন শীর্ষ কমান্ডারও রয়েছেন। তালিবান আজ ভোরবেলা দক্ষিণের কান্দাহার প্রদেশে পুলিশ চৌকিগুলোর উপর হামলা চালায়। একজন নিরাপত্তা কর্মকর্তা ভয়েস অফ আমেরিকাকে বলেছেন, কান্দাহারের বিমানবন্দরের কাছে তাখতাপোল জেলায় বিদ্রোহীদের অভিযানে 16 জন পুলিশ প্রাণ হারায়। অন্যদিকে প্রাদেশিক গভর্নর হায়াতুল্লাহ হায়াত এক সংবাদ সম্মেলনে বলেন, আফগান বাহিনী কান্দাহার শহরে সম্প্রতি এক অভিযান চালিয়ে 40 জন তালিবান সদস্যকে গ্রেপ্তার করেছে। যুক্তরাষ্ট্র এবং তালিবান কয়েক আগেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও বলেছিলেন, ওয়াশিংটন 1 সেপ্টেম্বরের আগেই আফগান শান্তি চুক্তি সম্পাদনের আশা করছে। তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ অ্যাসোসিয়েটেড প্রেসকে এখবর নিশ্চিত করেছেন যে আপোষ আলোচনা আবার শুরু হয়েছে। প্রথমে এই আলোচনা স্থানীয় সময় সকালে শুরু হবার কথা ছিল, কিন্তু পরে এই সপ্তম দফার আলোচনা দুপুরে শুরু হয়। আগেকার বৈঠকের মতোই এই আলোচনায়ও যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহার এবং বিশ্বব্যাপী হামলা চালানোর লক্ষ্যে আফগানিস্তানকে যাতে তালিবান আর ব্যবহার না করে তার নিশ্চয়তা প্রদানের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশ্ব সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে এবং ফেসবুকে।
বিশ্ব সংবাদী শুনেছেন, শেষ হয়ে গেল G20 সম্মেলন। ওই সম্মেলনের নানা দিক এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বেশ কয়েকটি দেশের সরকার প্রধানের যেসব দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে তা নিয়ে ভয়েস অফ আমেরিকার স্টিভ হারমান এবং ডোরিয়ান জোন্সের প্রতিবেদন থেকে জানাচ্ছেন সঞ্জনা ফিরোজ।
জাপানের ওসাকায় অনুষ্ঠিত G20 সম্মেলনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রশংসা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন,
তিনি আমার খুব ভালো বন্ধু যিনি অসাধারণ কাজ করেছেন।
শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কাছ থেকে সামরিক সরঞ্জাম কেনার জন্য সৌদি আরবের প্রশংসা করেন। তিনি বলেন,
যুবরাজ সালমান দেশটির অর্থনৈতিক এবং সামাজিক সংস্কারে যে কাজ করেছেন তা প্রশংসনীয়।
তবে সৌদি সাংবাদিক জামাল খাশোগজির মৃত্যু সম্পর্কে কোনো প্রশ্নের উত্তর দিতে চাননি প্রেসিডেন্ট ট্রাম্প। এই মৃত্যুর কারণে যুবরাজ সালমান আন্তর্জাতিক তদন্তের সম্মুখীন হন। শনিবার সকালে নাস্তার বৈঠকে দুই নেতার মধ্যে অনেক বিষয় আলাপ আলোচনা হয় যা কিনা হোয়াইট হাউসের ভাষ্যমতে ছিল ফলপ্রসূ। আলোচনার মধ্যে ইরান প্রসঙ্গ, বিশ্ব তেলের বাজারের স্থিতিশীলতা এবং মানবাধিকার প্রসঙ্গ উঠে আসে। শনিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক হয়েছে। দুই দেশের চলমান বাণিজ্য যুদ্ধ নিয়ে আলোচনার জন্য দুই নেতা মিলিত হন। এর আগে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে জানতে চান তিনি মনে করেন কিনা প্রেসিডেন্ট শি জিনপিং কোনো বাণিজ্য চুক্তি প্রস্তাব করতে পারেন কিনা। তার উত্তরে তিনি বলেন, দিনটি পুরো বিশ্ববাসীর জন্য খুব উত্তেজনাপূর্ণ হবে, দেখা যাক কি হয়। আশা করছি দুই দেশের জন্যই এই বৈঠক ভালো হবে, একটি সমাধান বেরিয়ে আসবে। তবে হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কুডলো জানান, প্রেসিডেন্ট ট্রাম্প এই বৈঠকের বিষয়ে কোনো পূর্ব শর্ততে রাজি হননি। চীনের ওপর নতুন করে আরও শুল্ক বসানোর যে হুমকি তিনি দিয়েছেন তাতে প্রেসিডেন্ট ট্রাম্প অনড় রয়েছেন। ট্রাম্প আরও $32,500 কোটি মূল্যের চীনা পণ্যের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। চীন যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে যা যুক্তরাষ্ট্রের চাষীদের ওপর আর্থিক প্রভাব ফেলেছে। এই পর্যন্ত 11টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বাণিজ্য বিষয়ে। চীনের বাণিজ্য উদ্বৃত্ত এবং যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বাজার অধিগ্রহণ এই দুটি বিষয় যুক্তরাষ্ট্রের উদ্বিগ্নের কারণ। তুর্কি প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ানের সঙ্গেও প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক হয়েছে। তুর্কি রাশিয়ার এস ক্ষেপণাস্ত্র পদ্ধতি সংগ্রহ করার কারণে নেটো মিত্রদের মধ্যে ভাঙন ঠেকাতে এই বৈঠককে শেষ একটি সুযোগ হিসেবে দেখা হচ্ছে। জাপান ত্যাগ করার আগে এরদোয়ান সংবাদদাতাদের জানান,
আমি জানি না নেটোর দেশগুলো একজন আরেকজনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা শুরু করেছে কিনা, তবে প্রেসিডেন্ট ট্রাম্প এমন কোনো ইঙ্গিত আমাকে দেননি।
প্রেসিডেন্ট এরদোয়ান আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের অচলাবস্থার অবসান ঘটাতে এবং সহযোগিতা জোরদার করার জন্য এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নোবেল বিজয়ী ডক্টর মুহাম্মদ ইউনুস বলেছেন, চলমান অর্থনীতি হচ্ছে হুকুম মানার অর্থনীতি। এই অর্থনীতি মানুষকে চাকরি করতে শিখিয়েছে, নিজেকে আবিষ্কার করার সুযোগ দেয়নি। ব্যাংককে দুদিনব্যাপী সামাজিক ব্যবসা সম্মেলনের সমাপনী ভাষণে তিনি এ কথা বলেন। ব্যাংকক থেকে বিস্তারিত জানাচ্ছেন মতিউর রহমান চৌধুরী।
নোবেলজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুস চলমান অর্থনীতির সংজ্ঞা বাতিল করে দিতে চান। তার মতে এই অর্থনীতি হুকুম মানার অর্থনীতি। এই অর্থনীতি মানুষকে চাকরি করতে শিখিয়েছে, নিজেকে আবিষ্কার করার সুযোগ দেয়নি, তাই হুকুম মানার অর্থনীতি বাতিল করে দিতে হবে।
মানুষের ক্ষমতা অসীম, আমরা সেই ক্ষমতা আবিষ্কার করার মতো আমাদের পরিবেশ অর্থনীতি আমাদেরকে দেয় নাই। আমরা মানুষের চাকরি করার নিয়ে এত ব্যস্ত যে তার হুকুম মানতে এত ব্যস্ত, নিজেকে আবিষ্কার করার সুযোগ আমরা পাইনি। কাজে ওই হুকুম মানার যে অর্থনীতি সেটাকে আমরা বাতিল করলাম। অর্থনীতি শুরু হয় একটা মানুষকে কল্পনা করে যে মানুষ হলো নিজের স্বার্থে কাজ করে। এটি হলো হিউম্যান বিইং আর ড্রিভেন বাই সেলফ ইন্টারেস্ট, এটি হলো কোটেশন। তা বললাম যে এটা এই এই ব্যাখ্যা থেকে যে মানুষের সৃষ্টি যার উপরে ভিত্তি করে প্রত্যাত্মিক করে, সেই মানুষের মধ্যে কোনো সামাজিক ডাইমেনশন নাই, মাত্রা নাই, সে শুধু নিজের স্বার্থে কাজ করে। অথচ মানুষ একটা সামাজিক জীব, সে সমাজকে বাদ দিয়ে চলতে পারে না, সামাজিক চিন্তাকে বাদ দিয়ে চলতে পারে না, চলার আগ্রহ তার নেই। কিন্তু অর্থনীতি আগের থেকে তারা ছাঁটাই করে দিয়েছে যে মানুষটা শুধু নিজের স্বার্থে কাজ, কাজে আমরা নিজের স্বার্থে একটা অর্থনীতি বানিয়ে ফেলেছি, এটার সামাজিক কোনো চিন্তার মধ্যে নেই। আমি যে অথচ আমরা ইকোনমিক্সকে সামাজিক বিজ্ঞান বলি, আমি যেটা ভুল, এখানে সমাজ নিয়ে কোনো কিছু বিষয় নেই, কারণ বিষয়টা হলো এক সম্পূর্ণ ব্যক্তিকেন্দ্রিক, ব্যক্তির স্বার্থে অর্থনীতি। তো ব্যক্তির স্বার্থের অর্থনীতি করে সামাজিক বিজ্ঞান বলতে যাবো আমরা কোন দুঃখে।
অর্থনীতি একটা সামাজিক বিজ্ঞান তাও মানতে রাজি নন তিনি। ব্যাংককে দুদিনব্যাপী সামাজিক ব্যবসা সম্মেলনের সমাপনী ভাষণে প্রফেসর ইউনুস এই মতামত দেন। তিনি বলেন, গন্তব্য খুব কাছে নয়, আমাদের গন্তব্য হলো পৃথিবীকে বাঁচাতে হবে, যদিও হাতে আমাদের সময় নেই। অনেকেই অনেক রকমের তত্ত্ব হাজির করেন, বলেন 20-30 বছরের মধ্যেই নাকি তারা পরিবর্তন দেখবেন, আসলে এসব কল্পনা মাত্র। প্রফেসর ইউনুস বলেন, আমাদেরকে পারতেই হবে। 59টি দেশের 1500 প্রতিনিধির উদ্দেশ্যে প্রফেসর ইউনুস বলেন, এই মুহূর্তে সামাজিক ব্যবসায় এক আন্দোলনে নতুন মাত্রা যোগ হয়েছে। আমি দাবি করি না সামাজিক ব্যবসা সফল হয়েছে, বলতে পারেন অর্ধেক পৃথিবীর মানুষের মধ্যে প্রচণ্ড রকমের আগ্রহ তৈরি হয়েছে। সরকার নয়, জাতিসংঘ নয়, আন্তর্জাতিক সংস্থা নয়, এদের কাছে আমরা কেন যাব? আপনার শক্তি আছে, বুদ্ধি আছে, আবিষ্কার করে বুদ্ধি কাজে লাগান। মনে রাখবেন, প্রত্যেক মানুষের ভেতরে জাদুকরী ক্ষমতা রয়েছে, মানুষ পারে না এমন কিছু নেই। যোগ করেন সামাজিক ব্যবসার এই জন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ব্যাংকক।
মনে রাখবেন, প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আগামী বুধবার 3রা জুলাই কলিং শো হ্যালো ওয়াশিংটনের বিষয় যুক্তরাষ্ট্র ও ইরান সম্পর্ক এবং মধ্যপ্রাচ্য পরিস্থিতি। শুনবেন বাংলাদেশ সময় রাত 10:10 এবং ভারত সময় 9:40। আপনাদের আমন্ত্রণ রইল, চাইলে আপনারা প্রশ্ন পাঠাতে পারেন, মন্তব্যও লিখতে পারেন, সেক্ষেত্রে যেতে পারেন আমাদের ফেসবুকে এবং ইমেলও করতে পারেন। এছাড়া অনুষ্ঠান চলাকালে আপনারা সরাসরি ফোন করে আমাদের কাছে প্রশ্ন রাখতে পারেন, সেক্ষেত্রে ফোন নাম্বারটি জানিয়ে দিচ্ছি 202-619-3062। এবার সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন থাকতে পারে।
প্রায় 3 দশক পর যুক্তরাষ্ট্র সোমালিয়ায় USAID বা যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার স্থায়ী মিশন পুনরায় খুলতে চলেছে। মোগাডিশুতে 17 জুন USAID-র প্রশাসক মার্ক গ্রিন বলেন, সোমালি জনগণ ও তাদের নেতৃত্ব নাগরিক ভিত্তিক প্রত্যয় আরও স্বচ্ছ এবং স্বনির্ভর ভবিষ্যতের কথা ভেবে যুক্তরাষ্ট্র সোমালিয়ায় USAID-র মিশন পুনরায় চালু করছে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার নীতি হচ্ছে, যেসব নেতা কঠিন সব সিদ্ধান্ত নিতে এবং স্বনির্ভরতার প্রয়োজনে সংস্কার প্রবর্তনে আগ্রহী, তাদের সঙ্গে দীর্ঘ সহযোগিতার হাত বাড়ানো। সেই লক্ষ্যেই আমাদের এই মিশন খোলা হচ্ছে। 17 জুন তারিখে প্রশাসক মার্ক গ্রিন ঘোষণা করেন যে জীবন রক্ষাকারী খাদ্য অনিশ্চয়তা, চরম অপুষ্টি ও চলমান দ্বন্দ্ব সংঘাতে বিশুদ্ধ খাবারের পানি ও স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র অতিরিক্ত মানবিক সহায়তা বাবদ $18.50 কোটি সহায়তা প্রদান করবে। যুক্তরাষ্ট্র সোমালিয়ায় মানবিক সহায়তা বাবদ একক সর্ববৃহৎ দাতা দেশ। যুক্তরাষ্ট্র 2014 সালের বার্ষিক বছর থেকে প্রায় $67.20 লক্ষ সহায়তা দিয়েছে। উদ্বোধনী ভাষণে প্রশাসক গ্রিন বিগত কয়েক বছরে সোমালিয়া সরকার ও জনগণ যে উন্নয়নের স্বাক্ষর রেখেছেন তার প্রশংসা করেন। সংস্কার উদ্যোগ, শান্তির প্রতি আন্তরিক প্রতিশ্রুতি, নাগরিক ভিত্তিক সুশাসন, অর্থনৈতিক সুযোগ সুবিধা বৃদ্ধি, সবকিছু মিলে এখানে এবং দেশের সর্বত্র আশার এক বাণী দিয়েছে যে সত্যিকারই শুভদিন উত্তাসন্ন। USAID-র প্রশাসক মার্ক গ্রিন বলেন, সোমালিয়াকে বৃহত্তর সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে এবং দেশটির নবীন গণতন্ত্রের এখন প্রয়োজন আরও লালন পালনের। আগামী বছর দেশটিতে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তা গণতান্ত্রিক প্রতিনিধিত্ব, মুক্ত ও অবাধ নির্বাচন, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরণ ও তা বাস্তবায়িত করার এক ঐতিহাসিক সুযোগ এনে দেবে। মিস্টার গ্রিন আরো বলেন, মোগাডিসুতে ইউএসএআইডির দফতর প্রতিষ্ঠা যুক্তরাষ্ট্র ও সোমালিয়ার উন্নয়নমূলক অংশীদারিত্ব আরো মজবুত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে বিবেচিত হবে। আমরা আরো স্থিতিশীল, আরো গণতান্ত্রিক এবং সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে একত্রিত হয়ে কাজ করতে পেরে গর্বিত বোধ করছি।
এতক্ষণ শুনলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, দক্ষিণ এশিয়ানদের মধ্যে হৃদরোগের ঝুঁকি অন্য আমেরিকানদের চেয়ে 4 গুণ বেশি। কিন্তু এর কারণ কি সেটা জানার চেষ্টা করেছেন আমাদের ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি ডক্টর আবু নাসের রাজীব, এবং তিনি কথা বলেছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর সুপ্রতিম ব্যানার্জির সঙ্গে।
ডক্টর সুপ্রতিম ব্যানার্জি, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি প্রথমে যে বিষয়টা জানতে চাইব যে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের যে গত 7 বছর ধরে যে রিসার্চ প্রজেক্টটা চলছে, সেখানে দেখা যাচ্ছে যে আমরা যারা সাউথ এশিয়া থেকে এখানে এসেছি, যুক্তরাষ্ট্রে বাস করছি, বিশেষ করে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কার মানুষ সহ, তাদের হৃদরোগের ঝুঁকি অনেক বেশি। ওই রিপোর্টে বলা হচ্ছে যে সাউথ এশিয়ানদের হৃদরোগের ঝুঁকি একজন শ্বেতাঙ্গ আমেরিকানের থেকে 4 গুণ বেশি। এর কারণ কি?
আমাদের যে ভারতীয় বা পাকিস্তানি, বাংলাদেশি, নেপাল, ভুটান, তা আমাদের যে জেনেটিক মিক্স আমাদের বলি আমাদের, সেটা প্রায় সিমিলার। দেশ আলাদা হলেও মানুষ একই। এখানে অনেক সময় দেখা যায়, যে জন্য এই স্টাডিটা প্রথম শুরু হয়েছিল, প্রফেসর ইউনিভার্সিটি অফ সান ফ্রান্সিসকোর ভারতীয় প্রফেসর, উনি দেখলেন ওনার অনেক চেনা জানা লোক 50-60 বছর বয়সে হার্ট অ্যাটাক হচ্ছে। অথচ আমরা যখন এখানে আমেরিকার প্র্যাকটিস করি, আমরা 65-75 পেশেন্ট দেখি, তারা খুবই সুস্থ আছেন। তখন তাদের মনে হলো কেন হতে পারে, তাই জন্য ওনারা ঠিক করলেন ইউনিভার্সিটি অফ সান ফ্রান্সিসকো মেডিকেল স্কুল এবং স্ট্যানফোর্ড, ওরা ঠিক করলেন যেটাকে আমরা একটু খুঁজে দেখি কেন হচ্ছে এদের এত হার্টের রোগ কেন হচ্ছে। তখন ওই স্টাডিতে ওরা যেটা দেখছেন, ওনারা অনেকদিন ধরে ফলো করছেন স্টাডিতে এই আমাদের সাউথ এশিয়ান মানুষদের যেটা এখানে থাকেন আমেরিকায়, তাদের থেকে দেখা যাচ্ছে আমাদের ডায়াবেটিস হচ্ছে অনেক আগে যেটা শ্বেতাঙ্গদের তুলনায়, বয়সে
অনেক কম বয়সে
ডায়াবেটিস হচ্ছে। ডায়াবেটিস আর অনেক লোকের ডায়াবেটিস হয়, এসপেশালি আমাদের বাংলার, সে এপার বাংলার আর ওপার বাংলারই হোক, আমাদের বাঙালিদের ডায়াবেটিসের রিস্ক অনেক হাই।
এটা কারণ কি ডায়াবেটিস হওয়ার কারণ?
কারণ হচ্ছে যে আমাদের খাওয়া দাওয়া, আমাদের যেটা খাওয়া দাওয়া হয়, আমাদের খুব হাই কার্বোহাইড্রেট বা মিষ্টি, রুটি, ভাত, এইগুলো খাওয়া আমাদের অনেক বেশি। আমরা যখন খাই ভারতে, বাংলাদেশে বা ইভেন আমরা যদি যারা আমেরিকা আসি, এটা আবার এই স্টাডিতে খুব একটা ইন্টারেস্টিং জিনিস দেখা গেছে যে যে মানুষরা এখানে এসে খাচ্ছে, যারা খুব বেশি ট্র্যাডিশনাল, খুব আমেরিকান খাচ্ছে, দুজনেরই রোগ বেশি হচ্ছে। অথচ যারা একটু এখানে এসে এখানকার কিছুটা অ্যাডপ্ট করছে, যেমন আমাদের খাওয়া দাওয়াগুলোর মধ্যে ফ্রুটস, ভেজিটেবলস, নাটস, তাদের রোগ একটু কম হচ্ছে। এর থেকে বোঝা যাচ্ছে আমরা যেটা খাই বাংলাদেশে, পশ্চিমবাংলায় আমরা অনেক বেশি ভাত খাই, রুটি খাই, আমরা যখনই খাই তরকারি, এগুলো একটু কম থাকে, সেভাবেই আমরা খেয়ে বড় হয়েছি। এবার সেটা কি হচ্ছে, যখন আস্তে আস্তে বয়স বাড়ছে, সেই কার্বোহাইড্রেটটা আমাদের ব্লাড সুগার বাড়াবার একটা কারণ। দ্বিতীয়ত আমাদের হচ্ছে যে আমাদের জেনেটিক মিক্স যেটা হচ্ছে আর কি, সেটা আমাদের রিস্ক অনেক বেশি। বাবা মাদের যদি ডায়াবেটিস থাকে, দাদু ঠাকুমার যদি ডায়াবেটিস থাকে, তাহলে আমাদেরও ডায়াবেটিসের রিস্ক অনেক বেশি, তার জন্য আমাদের বেশি ডায়াবেটিস হয়। তৃতীয়ত, এটা আমরা যখন দেখি এখানে পেশেন্ট দেখি, মোটাসোটা লোক দেখি, তাদেরই ডায়াবেটিস হবে সেটাই আমাদের মনে হয়। কিন্তু দেখা যাচ্ছে সাউথ এশিয়ানদের, তারা অনেক, তারা মোটাসোটা নয়, তাদের ওজন বা চেহারা মানে আমাদের মাপকাঠিতে ঠিকই আছে, কিন্তু তাদেরও ডায়াবেটিস হচ্ছে। ডায়াবেটিস একবার হলে আপনার লঞ্জিভিটি বা আমরা যতদিন বাঁচব তার প্রায় 6 বছর কমে যায় যারা ডায়াবেটিস নয়, কেন ডায়াবেটিস আমাদের সারা শরীরকে এফেক্ট করে। সেটা একটা কারণ দেখা যাচ্ছে যে আমাদের হৃদরোগ আরও বেশি হচ্ছে।
এই যে ডায়াবেটিস একটা বড় কারণ হৃদরোগের,
নিশ্চয়ই
জি। আরেকটা আপনি বলছিলেন যে খাবারের অভ্যাস, যেটা সাধারণত অনেকেই মনে করে থাকেন যে রেড মিট বা মাংস খেলে হৃদরোগের সম্ভাবনা বাড়ে, কিন্তু দেখা যাচ্ছে যে এই রিপোর্টে বলা হচ্ছে যে সাউথ এশিয়ান যারা আমাদের এলাকার যারা মানুষ তারা কিন্তু খুব বেশি মাংস খান না, তারপরেও তাদের এই হৃদরোগ হচ্ছে।
হ্যাঁ, তো এটা যেটা প্রথমে বললাম যে এইটা যে স্টাডিটা দেখা যাচ্ছে যে যারা খুব বেশি ট্র্যাডিশনাল একদম দেশের মতন খাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই খাবারটা এখানে হয় পরিমাণটা একই রেখে দিচ্ছি কিন্তু এক্সারসাইজ করছি না, কারণ আমরা যখন আমেরিকায় আসছি আমাদের এক্সারসাইজ মানে অনেক কমে যাচ্ছে, অনেক বেশি গাড়ি চলি, আমরা দেশে যখন থাকি তখন আমরা হেঁটে হাঁটছি, দোকানে যাচ্ছি, হেঁটে গিয়ে বাসে উঠছি, কিন্তু এখানে আসার সঙ্গে সঙ্গে আমাদের এক্সারসাইজ কমে যাচ্ছে, তারপর কিন্তু খাওয়াটা একই রয়ে যাচ্ছে। আবার রেড মিট যেটা, রেড মিট খেলে বেশি হয়, একটা সুবিধে আছে আমাদের ভারতীয়দের, এটা অবশ্য আমার মতামত, আমরা যখন মাংস খাই ভার্সেস আমাদের এখানে যেমন শ্বেতাঙ্গরা বা হোয়াইট আমেরিকানের মাংস খাই, আমরা অনেক কম খাই অ্যামাউন্টে, আমরা অতটা ওদের মতন খাই না, সেটার জন্যে হয়তো দেখা যাচ্ছে যে রেড মিট খেলেও অতটা হচ্ছে না, ওদের মতন খেলে হয়তো হবে।
এই যে ঝুঁকিটা, সেটা কি শুধু যারা যুক্তরাষ্ট্রে বাস করছেন সাউথ এশিয়ান যারা তাদের মধ্যে রয়েছে, নাকি যারা বাংলাদেশে পশ্চিমবঙ্গে বা ভারতের অন্যান্য স্থানে বাস করছেন তাদের মধ্যে হৃদরোগের ঝুঁকি অনেক বেশি?
ঝুঁকি অনেক বেশি এখন ভারতে বা গোটা সাউথ এশিয়া, আমি ভারত বলছি, বাংলাদেশ পাকিস্তান যেহেতু একই রকমের আমাদের শরীর বা জেনেটিক মিক্স, রিস্ক এত বেশি যে ওটা একটা আর কম বয়সে 40, 45, 50 যেগুলো আমরা এখানে হয়তো চিন্তাই করি না, হার্ট অ্যাটাক হচ্ছে, কারণ একই এখানে লাইফস্টাইল বদলাচ্ছে। তখন অনেকে বলে কই আগেকার তুলনায় এখন হার্ট অ্যাটাক কেন বেড়ে যাচ্ছে, তো কী তফাত হচ্ছে? তফাত হচ্ছে একটা হচ্ছে যে একটু ডিসপোজেবল ইনকাম চেঞ্জ হচ্ছে, তো মানুষের লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে। লাইফস্টাইল কীভাবে চেঞ্জ হচ্ছে? আমরা যেরকম বললাম আমরা গিয়ে রেস্টুরেন্টের ফুড বেশি খাচ্ছি, তারপর আরেকটা জিনিস হয়েছে এখন আমাদের দেশে যেমনি এখানকার যেগুলো ফাস্ট ফুড ম্যাকডোনাল্ডস, KFC বা কেন্টাকি ফ্রাইড চিকেন বা যেগুলো আর কি ফাস্ট ফুড, সেগুলো এখন আমাদের দেশে প্রচুর পাওয়া যাচ্ছে, তাই জন্যে সেই খাবারগুলো যখন খাচ্ছি আমাদের শরীর কিন্তু ওই খাবারগুলো ঠিক মতন হজম করে বা সেটার করতে পারছে না, সেইটার কারণেও আমাদের আবার কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে, আবার সুগার বেড়ে যাচ্ছে। কোলেস্ট্রলটা আবার খুব ইন্টারেস্টিং আমাদের সাউথ এশিয়ানদের, আমাদের কোলেস্ট্রলের টোটাল নাম্বারটা হয়তো অত বেশি নয়, কিন্তু আমাদের যেটা বলে দ্য গুড কোলেস্ট্রল, দ্য হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, খুব কম থাকে, এটা আবার এটাও খুব জিনসের ওপরে ডিপেন্ডেন্ট, আর আমাদের ট্রাইগ্লিসারাইডস খুব বেশি থাকে, এই দুটোর জন্যে আবার আমাদের হার্টের রোগ বেড়ে যায়, যদিও হয়তো কোলেস্ট্রল নম্বরটা দেখলে মনে হবে ঠিকই তো আছে, কিন্তু ওই দুটো যখন আলাদা করে দেখা হচ্ছে তখন দেখা যাচ্ছে আমাদের রিস্ক অনেক বেশি। এখানে আমেরিকায় এখন এতটাই বেশি রিস্ক দেখা যাচ্ছে যে একটা নতুন টাস্কফোর্স শুরু হয়েছে এই স্টাডির ভিত্তিতে, যে আমাদের অনেক আগে থেকে চেক করতে হবে, ওয়েট করা চলবে না যখন আমেরিকানদের মতন 40-45।
কোন বয়সে আমাদের
অলরেডি টু লেট,
কোন বয়সে আমাদের টেস্ট করা উচিত, শুরু করা উচিত?
মানে আমাদের এখন বলে যে 30-এ একবার করা উচিত যদি সব ঠিক লাগে, 35-এ, তারপর থেকে তো 40-এর পর তো এভরি ইয়ার ডেফিনেটলি।
কোন কোন টেস্ট করতে হবে?
আমাদের টেস্ট যেটা করতে হবে সেটা হলো একটা কোলেস্ট্রল প্যানেল, পুরোটা ভাগ করে দেয়,
আর যেটাকে লিপিড প্যানেল,
লিপিড প্যানেল বলে আমাদের, যেটাতে টোটাল কোলেস্ট্রল দেখে, আমাদের যেটা গুড কোলেস্ট্রল বলি, ভালো কোলেস্ট্রল সেটা হলো হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, আমাদের যেটা খারাপ কোলেস্ট্রল বলি সেটা হলো লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, আর ট্রাইগ্লিসারাইডস যেটা ফ্যাটে থাকে সেটা ভাগ করে। তারপরে ব্লাড সুগার, ব্লাড সুগারটা একটা ইন্টারেস্টিং জিনিস, একটা হয় আমাদের আমাদের আগের জেনারেশন মায়ের বাবাদের বললেই তারা আগেই কী করে, প্রথম দুদিন না খেয়ে ব্লাড সুগারটা টেস্ট করিয়ে নেয়, দিয়ে বলেই তো ব্লাড সুগার ঠিক আছে, এটা খুব কমন আমাদের দেশে। কিন্তু আরেকটা মেজার করা যায় সেটা হলো হিমোগ্লোবিন A1C, ওটা কী করে, ওটা লাস্ট 3 মাসের একটা অ্যাভারেজ দেয়, দুদিনের না মেপে একটা 3 মাসের অ্যাভারেজ দেয়, তখন দেখা যায় যে ওটা বেশি আছে কি না, ওটা একটা বেটার মার্কার, কারণ যদি এক দুদিনের একটা ঠিক বেরোলো আর আমরা খুশি হয়ে গেলাম সেটার থেকে ওটা একটা বেটার মার্কার। ব্লাড প্রেশার, ব্লাড প্রেশারও দেখানো উচিত, আবার আমাদের মনে হয় খুব মোটাসোটা হলে বোধ হয় হাই ব্লাড প্রেশার আমাদের, সেটা কিন্তু সত্যি নয়, কেন ব্লাড প্রেশার রোগা চেহারার লোকেরও হয়। ব্লাড এই তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট। আরেকটা যেটা আছে হলো স্মোকিং, এখনও বেশ প্রেভেলেন্ট আমাদের দেশে সিগারেট খাওয়া, সেটা তো খুবই খারাপ স্বাস্থ্যের জন্যে, স্পেশালি মানে হৃদরোগের জন্যে, হার্ট অ্যাটাকের জন্যে ওটা খুবই খারাপ।
স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ওই রিপোর্টে বলা হচ্ছিল যে 65 বছর বয়স পূর্ণ হওয়ার আগে প্রতি 3 জনের মধ্যে 1 জন সাউথ এশিয়ান হার্ট অ্যাটাকে অথবা স্ট্রোকে মারা যাবে। আমরা এত কম বয়সে কেউই ওতে মরতে চায় না, এই আমরা যাতে না মরি অনেক কম বয়সে, তার জন্য আপনার ওভারঅল সাজেশনটা কী হবে?
এটা তো নিশ্চয়ই একদম সত্যি কথা, যেটা আমাদের ইনক্লুডিং আমার বন্ধু বান্ধবদের মধ্যে বা ফ্যামিলির মধ্যে এটা প্রায় সবাই বলবে যে কেউ না কেউ জানেন যারা 50-55 হার্ট অ্যাটাক হয়ে গেছে এত কম বয়সে, তাই জন্যে রিস্ক অনেক বেশি, আমরা সেটা জেনে গেছি। এবার কি করা যায় এটাকে একটু কমানোর জন্যে? প্রথম কথা আমাদের খাওয়াটা একটু নজর করে দেখা, যাতে আমাদের এখানে আমরা বলি খাবারের রং আনা, সবুজ, হলুদ, লাল, তার মানে হচ্ছে গ্রিন ভেজিটেবলস, আমাদের বিটা ক্যারোটিনস আমরা যেটাকে বলি, লাল হলুদ খাবার আনা, এটা একটা। যদি সবজি বেশি খাওয়া যায়, কার্বোহাইড্রেট, ভাত, রুটি, মাছ মাংসটা একটু কমানো যায়। যদি মাছ মাংস খাওয়া যায় চিকেন আর মাছ, মাছটার এখনও কোনো খুব একটা প্রবলেম নেই, মাছটা চিকেনটা ইজ বেটার দ্যান রেড মিট। তারপরে আমরা যদি এক্সারসাইজ করি, যেটা বললাম আধ ঘন্টা অন্তত সপ্তাহে 5 দিন যদি করা যায় নিয়ম মাফিক, যে কোনো এক্সারসাইজ কোনো অসুবিধা নেই, সেটাতে উপকার হবে। কোনো মতেই সিগারেট খাওয়া চলবে না, কারণ ওটা অল্প বেশির কিছু নেই, সব কটাতেই হয়। এই এইগুলো যদি মানুষ করতে পারে, হেলদি লাইফস্টাইল, এটা হলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ডাক্তারের কাছে অন্তত যাওয়া। আমারও ফ্যামিলি মেম্বার্স ভারতে তাদের বলি যে ডাক্তার কেন দেখানি হয়নি, ব্যস্ত ভালো আছি, ব্যস্ত ভালো আছি তে ওগুলো বোঝা যায় না। যেমন ডায়াবেটিস যখন ডায়াগনোসিস হচ্ছে আমাদের বাংলায়, 5 বছর হয়ে গেছে ডায়াবেটিস অলরেডি তার, তারপরে তো ডায়াবেটিস হচ্ছে যখন উপসর্গ দেখা দিচ্ছে, তাই জন্যে যদি সেটা বছরে অন্তত একবার, আমি বলবো 40 বছরের পরে তো ডেফিনেটলি বছরে একবার নিজের একজন ডাক্তারের কাছে গিয়ে চেক করানো, ব্লাড প্রেশার, ব্লাড টেস্ট, সেটাতে অন্তত আগে জানা যাবে। আমরা সব কিছু বন্ধ করতে পারবো না, কারণ আমরা আমাদের জিনস বদলাতে পারি না, কিন্তু আমরা যেটা করতে পারি সেটাকে অনেক ডিলে করিয়ে দিতে পারি রোগটা আসার। এবং যদি ডায়াবেটিস হয়, চিকিৎসা অনেক ভালো ভালো চিকিৎসা আছে, তাই জন্য সেটাকে যদি ঠিক মতন চিকিৎসা করা যায়, তাহলে এই যে রোগগুলো হয় ডায়াবেটিস থেকে সেগুলো হয় অনেক দেরিতে হবে কিংবা হবেও না। সেই এইগুলো ব্লাড প্রেশারও তাই চিকিৎসা করা যায়, কোলেস্ট্রলও তাই চিকিৎসা করানো যায়, সেগুলো যাতে একটু অ্যাগ্রেসিভলি চিকিৎসা করানো হয়। এই যে রোগ তিনটের নাম করলাম, এই তিনটি রোগই সারে না, আমরা সেটাকে সারিয়ে দিতে আপাতত পারি না, তা আমরা কী করতে পারি? কন্ট্রোল করতে পারি। তাই জন্যে এইটার একটা হচ্ছে যে একবার ডায়াগনোসিস হলো, একটা ওষুধ খেলাম আর ডাক্তার দেখালাম না, সেটাতে হবে না, কিন্তু পরে আবার ফেরত গিয়ে দেখতে হবে যেটা কন্ট্রোলে আছে কি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এবার মিতালি শ্রোতাদের চিঠিপত্রের জবাব দিচ্ছেন রোকেয়া হায়দার এবং তাহিরা কিবরিয়া।
শ্রোতা বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন।
মিতালির আসরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি। তো তাহারা, আমরা আলোচনা শুরু করি।
হ্যাঁ, আলোচনার শুরুতেই আমরা আমাদের শ্রোতা বন্ধু লাইনের ও প্রান্তে আছেন শাহিনুর রহমান, তার সঙ্গেই আজকে কথা বলবো, তাদের শ্রোতা সংঘ নিয়ে তারা
কিছু আলোচনা শুনবো। হ্যাঁ, তো মোহাম্মদ শাহিনুর রহমান আপনি লাইনে আছেন?
জি জি।
আপনি তো আদর্শ যুবক শ্রোতা সংঘ, এই নামে আপনাদের ক্লাব, তার সভাপতি, এটি ঘোড়ামারা মাগুরাতে, তাই না?
জি, এটাই।
তো আপনাদের এই ক্লাবের কাজকর্ম কি, কবে শুরু করেছিলেন?
আমাদের ক্লাবটি 2018 সালে বাংলাদেশ বেতারে রেজিস্ট্রেশন করা হয়। আমাদের ক্লাবের প্রধান যে উদ্দেশ্য, আমাদের গ্রামের যে বাল্য বিবাহ আছে এগুলো বন্ধ করা এবং ধরে পড়া শিক্ষার্থীদের প্রতি তাদের স্কুলে যাওয়ার আগ্রহ তৈরি করা।
আচ্ছা, যারা শ্রোতারা শুনছে, তো এখন আপনাদের ওই শ্রোতা সংঘের কজন সদস্য আছেন?
আমাদের শ্রোতা সংঘের সদস্য 50 জনের উপরে আছে।
আচ্ছা, মহিলারা আছেন?
জি, আমাদের পাড়ার মহল্লার যে মেয়ে আছে সবাই এখানে আছে।
আচ্ছা, তো তাদের মধ্যে আগ্রহ কেমন? আপনারা বেতারের অনুষ্ঠান শোনেন, ভয়েস অফ আমেরিকার কোন অনুষ্ঠান শোনেন, কেমন লাগে সে বিষয়ে বলবেন?
হ্যাঁ, ভয়েস অফ আমেরিকার যে রাত 10টার যে খবর প্রচারিত হয় ওইগুলো আমরা নিয়মিত শুনে থাকি, খুবই ভালো লাগে।
আচ্ছা, তো কোনো বিশেষ কোনো অনুষ্ঠান আছে বা কোনো আপনার কোনো সুপারিশ আছে কোনো অনুষ্ঠান সম্পর্কে আমাদের?
আপনাদের যে অনুষ্ঠান এগুলো আমি শুনি, যেমন এই আজকের যে অনুষ্ঠানটা আছে এই অনুষ্ঠানটা আমি নিয়মিতই শুনে থাকি, অনুষ্ঠানটি খুব ভালো লাগে এবং আমাদের ক্লাবের সদস্যরা সবাই শোনে না, তবে তাদেরকে শোনার জন্য উৎসাহিত করে থাকি।
আচ্ছা, তো আপনাদের ক্লাবের যারা সদস্য তাদের মধ্যে কি ছাত্রছাত্রীরাও আছেন?
হ্যাঁ, আমাদের ক্লাবের প্রায় সকলেই ছাত্রছাত্রী, কিছু লোক আছে পড়ালেখা শিখে দিয়েছে, পরিবারের যে অভাব অনটন আছে সেই কারণে পড়ালেখা।
আচ্ছা আচ্ছা, কিন্তু তারা রেডিও শুনে, ধরেন তারা তো কিছু আলোচনা করেন, তো আপনারা রেডিও শোনেন এবং তারপরে নিশ্চয়ই আপনারা 50 জন যখন সদস্য, তো তখন অন্যান্য কাজের সাথে সমাজ কল্যাণমূলক কিছু কাজ আপনারা করছেন, আপনি বললেন যেমন বাল্যবিবাহ রোধ এইসব নিয়ে আপনারা কাজ করেন আলোচনা করেন, কিন্তু তারপরে আপনারা আমাদের কাছ থেকে ভয়েস অফ আমেরিকা থেকে কি ধরনের অনুষ্ঠান আপনারা শুনতে চান, এ বিষয়ে কোনো আলোচনা হয়?
হ্যাঁ, আমরা এই বিষয়ে আলোচনা হয়, যেমন আমরা বেতার থেকে অনুষ্ঠান শুনতে চাই সামাজিক অনুষ্ঠান, যেগুলো আমাদের বাল্যবিবাহ রোধে আমাদেরকে সাহায্য করে, এই ধরনের অনুষ্ঠান আমরা শুনতে চাই।
হ্যাঁ, বাল্যবিবাহ রোধে আমাদের একটা প্রামাণ্য ডকুমেন্টারি একটা ছবি তৈরি হচ্ছে, ভিডিও, এবং সেটাতে কিন্তু বাংলাদেশের অংশ আছে, বাংলাদেশে বাল্যবিবাহ হচ্ছে, তারপরে পরিস্থিতি কী দাঁড়ায় একটি পরিবারে, তারপরে মেয়েটি যদি আবার বিবাহ বিচ্ছেদ হয় তারপরেই বা তার অবস্থা কী হয়, এই সব নিয়ে, তাই না তাহেরা?
জি, এবং শুধু তাই না, বাল্যবিবাহ আসলে বাবা মারা যখন ভাবেন যে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিলে আমার তো দায়িত্ব কম, কিন্তু হয়তো সাময়িকভাবে হতে পারে সেটা, কিন্তু তার পরবর্তীতে যেই সাফারিংটা হয় মেয়েটির
এবং
দুর্ভোগ যে হয় মেয়েটির এবং পরিবারের, তাড়াতাড়ি বাচ্চা হয় তাতেও যে মায়ের এবং শিশুর স্বাস্থ্য ক্ষতি হয়, সেই নানা রকম সামাজিক সমস্যা তো আছে, এগুলি বিষয়ে যদি আমরা সচেতন করে তুলতে পারি সবাইকে এটা তো ভালো।
আপনাদের এই কাজ করছেন, এটা খুবই ভালো করছেন। আর মোহাম্মদ শাহিনুর রহমান, এই প্রামাণ্য চিত্রটি ছোট্ট একটি ভিডিও, এটা যখন হয়ে যাবে তৈরি আমরা চেষ্টা করব যে বাংলাদেশের যে অংশ বাংলাদেশ ও বিভিন্ন জায়গায় এটা দেখানোর, এবং আপনাদের যদি কাজে লাগে কখনো তাহলে আপনাদেরকেও পাঠাবার আমরা ব্যবস্থা করব।
জি অবশ্যই, আমি খুশি হয়েছি যে এরকম একটা প্রামাণ্য অনুষ্ঠান করার জন্য, আমরা অবশ্যই আছি এই অনুষ্ঠানটি দেখার জন্য।
নিশ্চয়ই। আর শাহিনুর রহমান, আমাদের দেশের আইন যেটা আছে বাল্য বিবাহ রোধে, সেই আইন সম্পর্কে যদি আপনারা লোকজনকে অবহিত করেন, জানান, তাহলে আমার মনে হয় অনেক পরিবারই এই বিষয়টি ভেবে দেখবেন যে আইন বিরোধী কাজটা করার কি ঠিক হবে কি হবে না।
এই বিষয় সম্পর্কে আমরা বন্ধুরা একসাথে মিলে আলোচনা করি যে কিভাবে আমাদের গ্রামকে এবং সামাজিক যে কার্যক্রম আছে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করি এবং সবাই মিলেই চিন্তা ভাবনা করে তাদের পাশে দাঁড়াই।
ধন্যবাদ আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং এইসব খবরাখবর আমাদের জানানোর জন্য। আপনাদের এই সমাজ উন্নয়নমূলক কাজগুলো আরো সফল হোক এই কামনা করছি।
হ্যাঁ, ধন্যবাদ আপনাদেরকেও।
ধন্যবাদ। এর পরের চিঠি, একটি ইমেল লিখেছেন শিবেন্দু পাল, ডক্টর সুন্দর গোপাল ধরলেন, খাগড়া মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ থেকে লিখেছেন, দীর্ঘ ইমেল পাঠিয়েছেন।
কি লিখছেন তিনি?
লিখেছেন, 21 জুন পালিত হলো বিশ্ব যোগ দিবস, ভারত সহ বিশ্বের নানা দেশে এই দিনটি নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়। আমাদের এখানে কয়েকটি জায়গায় যোগ অনুশীলন শিবির ও অনুষ্ঠানের আয়োজন হয়েছিল, আমি এবং আমার বন্ধুরা সেখানে যোগ ব্যায়াম এবং প্রাণায়াম অনুশীলন করি, আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও যোগ ব্যায়াম অনুশীলন করে, কয়েকটি ছবি পাঠালাম। হ্যাঁ ভাই, আপনার ছবি দেখেছি। এবং আরও লিখেছেন যে আমেরিকায় যোগ চর্চা ও পঞ্চম আন্তর্জাতিক যোগ দিবস কিভাবে পালিত হলো জানাবেন। আরও লিখেছেন, গত 14 জুন ছিল বিশ্ব রক্তদান দিবস, এই উপলক্ষে 16 জুন আয়োজন করা হয় রক্তদান বিষয়ে সচেতন করার জন্য একটি সেমিনার, এবারের থিম ছিল সেভ ব্লাড ফর অল। আপনাদের অনুষ্ঠান নিয়মিত শোনা ও দেখার চেষ্টা করি। ফেসবুক লাইভ ভীষণ ভালো লাগে। আরো বিস্তারিত লিখেছেন কিন্তু সবটা তো পড়া সম্ভব না।
যাই হোক, আপনারা ভালো কাজ করছেন এবং যোগাভ্যাসের এই যে মানে দিবস পালিত হচ্ছে শুধু তাই নয়, সারা বছর ধরেই আমেরিকাতে আজকাল কিন্তু খুব জনপ্রিয় হয়ে উঠছে এই যোগব্যায়াম। এবং বিভিন্ন জায়গায় ক্যালিফোর্নিয়া থেকে পশ্চিম উপকূলে ক্যালিফোর্নিয়া থেকে নিয়ে পূর্বাঞ্চলে এই ওয়াশিংটন ডিসি পর্যন্ত সব জায়গাতেই কোনো না কোনোভাবে এই যোগব্যায়ামের চর্চা হয়। এবং অনেক অফিসেও, অফিস আদালতে কার্যালয়ে কাজের বিরতির পরে বা ছুটির পর অনেকে কিন্তু শরীরচর্চা যখন করেন তখন যোগব্যায়াম করেন। এবং অনেক জিম আছে যেখানে শরীরচর্চার ব্যবস্থা আছে, সেখানেও আজকাল এগুলো
প্রসঙ্গ তো বলা যেতে পারে। আপা, আজ থেকে বেশ কয়েক বছর আগে আমাদের অফিসে যে যোগব্যায়াম হতো তার উপরে আমি একটা ছোট ভিডিও রিপোর্ট করেছিলাম এই যোগ দিবস উপলক্ষেই, সেটি কিন্তু ফেসবুকে আবারও রিলোড করা হয়েছে, আপনারা দেখে নেবেন। এছাড়াও
কংগ্রেসে এই দিবসটি পালন করা হয় এবং অন্যান্য জায়গাতে অনেক
ভারতীয় দূতাবাসে পালিত হয় এবং বাংলাদেশেও এই দিবসটি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। নাসরিন হুদা বিথির একটি ভিডিও প্রতিবেদন আছে, আপনারা দেখে নেবেন এবং ভালো লাগবে।
তো চিঠি লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এরপরে চিঠিটি লিখেছেন প্রিয়ঞ্জিৎ কুমার ঘোষাল বেহালা কলকাতা থেকে। প্রিয়ঞ্জিৎ লিখছেন যে বাংলা বিভাগ আয়োজিত মিলন উৎসবে কলকাতার একটি জায়গায় মিলিত হয়েছিলাম এবং সেখানে দুই বাংলার আর কি যারা শ্রোতা তারা অনেকেই ছিলেন। আমরা জানি মোহাম্মদ আবদুল্লাহ, তিনি বাংলাদেশ থেকে লিখে জানিয়েছিলেন, এবং পরমাশিস ঘোষরায় আমাদের সংবাদদাতা, সে অনেকই ব্যবস্থা করেছিলেন সেখানে। এবং তার একটি ছোট্ট ভিডিও, সেটাও আমরা আমাদের ফেসবুক এবং আমাদের ওয়েব পেজে ছিল এবং আছে বোধহয় এখনও, অবশ্যই আপনারা দেখে নেবেন। এবং আপনি যেমন লিখেছেন যে দুই বাংলা শ্রোতাদের মধ্যে আলাপ আলোচনা হলো, মত বিনিময় হলো, এই ধরনের ব্যবস্থা আগামীতে করলে অবশ্যই শ্রোতাদের জন্য খুবই ভালো হবে। আমরা চেষ্টা করব ভাই, তবে এর উৎসাহ ও উদ্দীপনা নিয়ে এই প্রস্তাব আপনাদের পক্ষ থেকেই আসতে হবে যে দুই বাংলার শ্রোতারা, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের শ্রোতারা, তারা একসঙ্গে মিলিত হতে চান, তাহলে আমরা আমাদের পক্ষ থেকে যা করার সেইভাবে আমরা চেষ্টা করব। চিঠি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
একই প্রসঙ্গে লিখেছেন, ইমেল পাঠিয়েছেন সিদ্ধার্থ ভট্টাচার্য, চৈতক লিসনার্স ক্লাব, বেলদা নবদেপল্লী, পশ্চিম মেদিনীপুর থেকে আমাদের শুভেচ্ছা জানিয়েছেন। তারপরেই লিখেছেন, বাংলার শ্রোতাদের মিলন মেলা কলকাতাতে গত 16 জুন অনুষ্ঠিত হলো। আমি আপ্লুত হলাম দুই বাংলার শ্রোতা বন্ধুদের দেখে, এমন সফল উদ্যোগ নেওয়ার জন্য। আপা, আপনাকে, কলকাতার সংবাদদাতা পরমাশিস ঘোষ রায় এবং ফ্যান ক্লাব বাংলাদেশের সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ ভাই এবং নিউ ইয়র্কের সংবাদদাতা কিরণ ভাইকে ধন্যবাদ জানাই। খুব সুন্দর আলাপ আলোচনার মাধ্যমে শ্রোতারা ভিওএ বাংলার অনুষ্ঠান নিয়ে চর্চা করেন, সামনে উঠে আসে ভিওএ বাংলার অতীত ও বর্তমান অনুষ্ঠান সব কিছু।
যাই হোক, এত আলোচনা করেছেন ভাই, অনেক অনেক ধন্যবাদ। আপনারা যে এত উৎসাহ নিয়ে নিজেদের মধ্যে মত বিনিময় করছেন, এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছেন, এটাই আমাদের সাফল্য বলবো আমাদের পরিবেশনার, তাই না? তারা অনুষ্ঠান শুনে উৎসাহিত হয়ে তারা মিলিত হচ্ছেন নিজেদের উদ্যোগে, আমরা আর কতটুকু করতে পারি?
এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছেন, এটা বিশাল ব্যাপার।
তারা আজকে আমাদের হাতে কিন্তু একেবারেই সময় নেই, খুব সংক্ষেপে আমাদের শেষ করতে হয়। এরপর
শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের কাছে সরাসরি ডাকযোগে, ইমেল করে অথবা ফেসবুক ফ্যান পেজে আপনাদের মন্তব্য এবং প্রশ্ন পাঠাতে পারেন, আর সেই সঙ্গে ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
মিতালী রাশোর আজ এ পর্যন্তই।
বাংলা চলচ্চিত্রে এবার অভিনয় করছেন ভারতের সুপরিচিত অভিনেতা নাসিরুদ্দিন শাহ, তার বিপরীতে থাকছেন আরেক বড় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। ওই ছবির পরিচালক শৈবাল মিত্রের সঙ্গে কথা বলেছেন আহসানুল হক।
আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি একজন সুপরিচিত চলচ্চিত্র পরিচালক, বেশ কয়েকটি ছবি ইতোমধ্যেই তার মুক্তি পেয়েছে, মানুষের কাছে প্রশংসা পেয়েছে। এখন তিনি যেই ছবিটি নির্মাণ করছেন সেই ছবিটি সম্পর্কে কথা বলবো। শৈবাল মিত্র, আপনাকে স্বাগত জানাচ্ছি।
হ্যাঁ, নমস্কার।
নমস্কার। আপনি বর্তমানে যে ছবিটি নিয়ে কাজ করছেন সেই ছবিটি সম্পর্কে একটু জানতে চাই, কারণ এই ছবিতে নাসিরুদ্দিন শাহ এবং বাংলা ছবির কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়, দুই বিশাল মাপের অভিনেতা এই ছবিতে অভিনয় করছেন।
আমি নাসির কথা ভেবেছিলাম, সৌমিত্রদার কথা ভেবেছিলাম। সৌমিত্রদা যেহেতু কলকাতায় থাকেন, আমি জানতাম সৌমিত্রদার সঙ্গে আমার ঠিক এর আগের ছবিটা তখন কুয়াশা ছিল, সেখানে উনি কাজ করেছিলেন, ছবিটা যে মুক্তি পাইনি এখনো। তো পরবর্তী ছবি, এই ছবিটা করার সময় যে প্রধান দুই চরিত্র, তাদের তো একটা ছবি চোখের সামনে ভাসে, তাতে সৌমিত্রদার কথা নিশ্চয়ই মনে হয়েছিল। এবং নাসির জি পাবো কি পাবো না আমি অতটা নিশ্চিত ছিলাম না, তো নাসির জির সঙ্গে আমার পরিচয়ও ছিল না। তো আমি ওনার ফোন নাম্বার আমাকে দিলেন একজন, তো একজন একটা SMS পাঠালাম, একদম একটা অজ্ঞাত মানুষ একটা SMS যাচ্ছে। আমি ধরে নিয়েছিলাম যে ও উত্তর কখনোই পাবো না। তো আমি লিখেছিলাম যে এরকম আমার প্রস্তাব, এরকম একটা ছবি আমি করতে চাই, এবং সৌমিত্রদা আপনি যদি রাজি হন, সৌমিত্রদার সঙ্গে কথা হয়েছে এবং আপনি যদি রাজি হন তাহলে খুব ভালো হয় ইত্যাদি। তো আমি তারপরে ভাবলাম যে ও উত্তর আসবে না, পাঠালাম এই মাত্র। আমি অবাক হলাম, 10-15 মিনিট পর একটা উত্তর এলো যে তুমি তোমার চিত্রনাট্য নিয়ে চলে এসো মুম্বাই। এবার এটা আমায় খুব একদিকে বিব্রত এবং উদ্ভূত সবই করে দিল।
নিশ্চয়ই এটা একটা অসাধারণ ঘটনা যে এবারে আমরা একটা বাংলা ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং নাসিরুদ্দিন শাহ এই দুজনকে একসাথে দেখব, এবং এটি সম্ভবত আপনি বাংলা ছাড়াও আরও দু একটি ভাষায় করছেন।
হ্যাঁ, মানে এই ছবিটাতেই বাংলা, ইংরেজি, হিন্দি এবং সাঁওতালি চারটে ভাষার ব্যবহার হয়েছে।
এবং এই ছবির কাহিনীটা খুব সংক্ষেপে একটু ইঙ্গিত দেওয়া যাবে যে কাহিনীটা কেন আপনি নির্বাচন করলেন?
এটা একটি সত্য ঘটনা যেটা ঘটেছিল আমেরিকাতে, টেনেসি প্রদেশে 1925 সালে। এখানে একজন শিক্ষক জেলে ভরে দেওয়া হয়েছিল ডারউইন পড়ানোর দোষে। এটা খুব বিখ্যাত একটা কেস, এবং ওই ছেলেটির পক্ষে বিপক্ষে মামলা লড়তে দুই বিকাল উকিল এসেছিলেন, এবং 4-5 দিন ধরে টেনেসি তখন গরমকাল, মামলা হয়েছিল, মানে আইডিও আসছে। মামলাটিকে স্কোপ ট্রায়াল বা মাঙ্কি ট্রায়াল নামে পরিচিত। এই ঘটনাটাকে আমার খুব, আমি জানতাম, আমার ইচ্ছে ছিল যে মানে এখন আমাদের ভারতবর্ষের যা অবস্থা তার প্রেক্ষিতে এনে ফেলা, কারণ ওখানে এটা যখন ঘটেছিল বা পরবর্তীকালে এটাকে নিয়ে সিনেমা হয়েছে, আমেরিকাতেও সিনেমা হয়েছে, এবং স্ট্যানলি ক্রেমারের মতন বিখ্যাত লোক পরিচালক ছবি বানিয়েছেন, এবং এটাকে নিয়ে একটা নাটকও আছে ইনহেরিট দ্য উইন্ড নামে।
এই কাহিনী আজকের ভারতে প্রাসঙ্গিক কেন মনে হচ্ছে আপনার?
প্রাসঙ্গিক মনে হচ্ছে কারণ এখানে এই যে একটা ধর্মীয় অনুশাসন বলতে পারেন, ধর্মীয় একটা ভাবনা যেটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। ভারতবর্ষটা তো বিভিন্ন ভাষা জাতি ধর্মের দেশ, এটা অদ্ভুত অবাক করা দেশ। এখন চেষ্টা হচ্ছে ভারতবর্ষে চারদিকে একটি জাতি একটি ধর্ম এরকম একটা রাখার, এবং বৈজ্ঞানিক ভাবনা বা বিজ্ঞান চিন্তা, এই যে আমাদের স্কুলের পড়াশুনোর বই ইত্যাদি, সেগুলোকেও বদলে দেওয়ার চেষ্টা হচ্ছে। এবং এখানে যারা আছেন ভারতবর্ষে তারা একটি বিশেষ ধর্মেরই লোক হিসেবে তারা নিজেদের স্বীকার করে নেবেন, এরকম একটা পরিবেশ ক্রমশ গ্রাস করছে ভারতবর্ষে। এই নিয়ে অনেকেই লেখালেখি হচ্ছে, এবং আমেরিকাতেও হয়েছে, সেখান থেকে অনেক রিপোর্টও বেরিয়েছে আমাদের ভারতবর্ষের বর্তমান সামাজিক রাজনৈতিক অবস্থা সম্পর্কে। তো এই জন্যই আমি খুঁজছিলাম, কারণ আমাদের এখানেও মন্ত্রীরা ডারউইন ভুল, ডারউইন ঠিক বলেননি, এইরকম একটা কথা বলার চেষ্টা করে।
ডারউইনের কি বিবর্তনের যে সূত্র সেটার কথা বলছেন?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটার কথা। এবং বাইবেলে মানে যেটা আছে জেনেসিস, ক্রিয়েশনিজম বলে, এবং এভলিউশন, এই নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় মামলা হয়েছে। আমাদের দেশে হয়নি, কিন্তু আমাদের দেশে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আধুনিক যে বিজ্ঞান, বৈজ্ঞানিক চিন্তা ভাবনা, সেটাকে সরিয়ে বা সেটাকে টপকে বলা হচ্ছে যে বৈদিক যুগে আমাদের ভারতবর্ষে এরোনটিক্স জানা ছিল, আমাদের দেশে প্লাস্টিক সার্জারি হতো, আমাদের নিউটনের যে লজ অফ মোশন সেগুলো তারা তখনকার ঋষিরা আবিষ্কার করেছিল, এই জাতীয় সিউডো সায়েন্স আমাদের পাঠ্যপুস্তকে দেওয়ার চেষ্টা হচ্ছে, ঢোকানোর চেষ্টা হচ্ছে, যেটা খুবই মারাত্মক আর কি।
এই যে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং নাসিরুদ্দিন শাহ এবং সেই সাথে আরো অনেক নাম করা অভিনেতারা রয়েছেন, রয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত মূকাভিনেতা যিনি দীর্ঘদিন ধরে প্রবাসে বসবাস করছেন পার্থ প্রতিম মজুমদার, রয়েছেন অত্যন্ত সুপরিচিত অভিনেতা কৌশিক সেন, এবং আরও বেশ কয়েকজন অভিনেতা রয়েছেন যারা দর্শকদের কাছে অত্যন্ত প্রিয়। সৌমিত্র চট্টোপাধ্যায়, নাসিরুদ্দিন শাহ, এই দুজন দুটি মূল চরিত্রে যখন অভিনয় করেছেন, শুটিং হয়ে গেছে আপনার ছবির, এই দুইজন অভিনেতার পারফরম্যান্স এবং কেমিস্ট্রি বা রসায়ন কেমন ছিল?
আমি প্রথমে যেটা লক্ষ্য করলাম, আমি এটা জানতাম না, যখন ওনারা এলেন কাজ করতে একসঙ্গে করলেন, দেখতে পেলাম সৌমিত্রদার এমন একটা ভালোবাসা নাসিরজির প্রতি রয়েছে, ওনার একটা স্বপ্ন ছিল যিনি কোনোদিনও একটা নাসিরজির সঙ্গে ছবি করবে, আবার নাসিরজির একটা স্বপ্ন ছিল যে কখনো কোনোদিনও সুযোগ হলে সৌমিত্রদার সঙ্গে একটা ছবি করবে। এইটা মানে ঘটনাচক্রে আমার এই ছবিতে সত্যি হয়ে গেছে, ফলে এরা দুজনেই খুব ইন্সপায়ার্ড, মানে একে অপরকে কাজ করবে বলে যেদিন প্রথম মিট করলেন ফ্লোরে, সে এক দেখার মতো না, আমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে এই দুই কিংবদন্তি মানুষ ফ্লোরে এসে একে অপরকে জড়িয়ে ধরছেন, হাসছেন এবং বলছেন যে সৌমিত্র নাসিরজি বলছে যে দাদা অবাক করার ব্যাপার আর কি। আর তারপরে যখন অভিনয় শুরু হলো, আমি দেখলাম যে যখন ধরুন সৌমিত্রদার শর্ট হচ্ছে, এই আমরা বলি কিউ দেওয়া, মানে নাসিরজি সংলাপগুলো ক্যামেরার পাশ থেকে অনেক সময় একদম কিউ দেয় আর কি, আমরা বলে দিই সৌমিত্রদা অভিনয় শর্টে ওনারটা বলছে, নাসিরজি এগিয়ে আসছেন এসে বলছেন যে আমি আমার কিউটা আমি দেবো, আবার সৌমিত্রদাও সেটা করছে যখন নাসিরজি শর্ট হচ্ছে।
এই যে দেখুন আজকে পৃথিবী কত ছোট হয়ে এসছে, যোগাযোগ কত সহজ হয়ে গেছে, তারপরেও এই ভারতবর্ষের দুই দিকপাল অভিনেতা একই দেশে বসবাস করছেন এবং দীর্ঘকাল অনেক দশক ধরে তারা অভিনয় করছেন, অথচ এই দুজন একসাথে কখনো অভিনয় করেননি, হয়তো আরো আগেই যদি এই ঘটনাটা ঘটত এবং একাধিকবার ঘটত, তাহলে আমরা আরো অনেকগুলো ভালো ছবি পেতে পারতাম।
অনেক কিছু মানে সৌমিত্রদা সেটা বলছিলেন যে ওনার তো এখন বয়স হয়েছে, তো ওইটা উনি ফিল করেছেন, ওনার আরো কম বয়সে হলে উনিও আরো মানে এখন উনি চার ঘন্টার বেশি শুটিং করতে পারেন না, শরীর দেয় না ওনাকে, যার জন্য আমাদের খুব এরকম ভাবে বেশ থেমে থেমে কাজ করতে হচ্ছে। তবে এটা সত্যি যে এটা হতে পারত আগে, তবে একটা ভাষাগত কারণেই হয়তো হয়নি, আমি জানি না কেন।
এই ছবিতে নাসিরুদ্দিন শাহ আছেন, আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, বাংলাদেশের মূকাভিনেতা পার্থ প্রতিম মজুমদার, সুতরাং এই ছবিতে অনেকগুলো দিক রইল। একটা হচ্ছে নাসিরুদ্দিন শাহর যে দর্শক তারা আছেন, যারা সৌমিত্র চট্টোপাধ্যায়ের দর্শক তারাও আছেন, আবার বাংলাদেশের দর্শকরাও উৎসাহী হবেন কারণ পার্থ প্রতিম মজুমদার এখানে আছেন, এবং দর্শকেরা নিশ্চয়ই মুখিয়ে আছেন এই ছবিটি কবে মুক্তি পাবে দেখার জন্য।
আমরা চেষ্টা করছি দুই বাংলাতেই মুক্তি দেওয়া পাওয়ানোর চেষ্টা।
শৈবাল মিত্র, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনার ছবির জন্য শুভকামনা, আপনার জন্য শুভকামনা।
আপনাদেরও অনেক ধন্যবাদ জানাই, সঙ্গে কথা বলার সুযোগ দিয়ে। আচ্ছা ভালো, আমিও মানে শেষ হলে আপনাদের নিশ্চয়ই জানাবো যে ছবি তৈরি হয়েছে।
বিশ্ব সংবাদে যাবার আগে সংক্ষেপে জানিয়ে দিই আজকের খেলার খবর। বিশ্বকাপ ক্রিকেটে সবশেষ খবর হচ্ছে, পাকিস্তান 3 উইকেটে জয় পেয়েছে আফগানিস্তানের বিরুদ্ধে। রুদ্ধশ্বাস এক খেলায় পাকিস্তান 7 উইকেটে 230 করেছে, যদিও টার্গেট ছিল 228। এছাড়া আরেকটি খেলা চলছে, সেটি নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার। আমরা যতটা জানি যে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নেমে খুব দ্রুত অনেকগুলো উইকেট হারিয়ে চাপে পড়ে যায়, এবং সেই খেলার খবর নিশ্চয়ই আমরা আপনাদেরকে জানাবো। সেটি জানতে আমাদের সঙ্গে থাকুন ফেসবুকে, আমাদের ওয়েব পেজে। চলে যাচ্ছি বিশ্ব সংবাদে। এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
ধন্যবাদ তাহিদুল ইসলাম। সংক্ষিপ্ত সংবাদ হচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের পর বলছেন যে তিনি বাড়তি শুল্ক আরোপ স্থগিত রাখছেন। এই বৈঠকের ফলে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে থমকে থাকা বাণিজ্য বিষয়ক আলোচনা আবারও শুরু হতে যাচ্ছে। আর জাপানের ওসাকায় G20 শীর্ষ সম্মেলন শেষে একটি বড় মাপের সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন যে তিনি চীনের বিশাল টেলিযোগাযোগ কোম্পানি হুয়াওয়ের কাছে বিক্রি করার জন্য আমেরিকান কোম্পানিগুলোকে অনুমতি দেবেন। G20 নেতাদের শীর্ষ বৈঠকের পাশাপাশি চীনা প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের পার্শ্ব বৈঠককে ট্রাম্প দারুণ বৈঠক বলে বর্ণনা করেছেন। ওই বৈঠকের শুরুতে অবশ্য শি তার মন্তব্য বলেন, চীন এবং যুক্তরাষ্ট্র উভয়ই সহযোগিতায় লাভবান হয়, সংঘাতে ক্ষতিগ্রস্ত হয়, আর সংঘাতের চাইতে সংলাপ ও সহযোগিতা অনেক ভালো। শি আরও বলেন যে তিনি চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক সম্পর্কে ট্রাম্পের সঙ্গে মতবিনিময় করতে চান, যাতে করে শি এর কথায় আমাদের সম্পর্কের দিক নিদর্শন পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি দু কোরিয়ার মধ্যবর্তী সৈন্যমুক্ত এলাকায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দেখা করবেন, শুধু তাঁর সঙ্গে করমর্দন করতে এবং তাকে হ্যালো বলতে। দক্ষিণ কোরিয়ায় অবতরণের কয়েক ঘণ্টা আগেই ট্রাম্প টুইট বার্তায় এই মন্তব্য করেন। জাপানে G20 বৈঠকের সময় সংবাদদাতাদের ট্রাম্প বলেন যে তিনি আজ সকালেই ভেবেছেন যে কিমের সঙ্গে দেখা করার জন্য এরকম একটা অনানুষ্ঠানিক প্রস্তাব দিতেই পারেন, আর এ ধরনের বৈঠক হবে বড়জোর 2 মিনিটের জন্যে। কিম ট্রাম্পের এই প্রস্তাবের কোনো সাড়া দেননি, তবে উত্তর কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী চো সন হুই এ আমন্ত্রণকে তাঁর কথায় মজার ব্যাপার বলে উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে G20 পার্শ্ব বৈঠকে তাঁর ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, তাঁর কথায়, তিনি হচ্ছেন আমার বন্ধু যিনি দারুণ কাজ করেছেন। আজ ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক সাজ সরঞ্জাম যে সৌদি আরব কিনছে তিনি তার প্রশংসা করেন এবং বলেন যে এই যুবরাজ তাঁর দেশের অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের পথ খুলে দিয়েছেন। এর আগে সংবাদ মাধ্যমের এই প্রশ্নের জবাব দিতে ট্রাম্প অস্বীকৃতি জানান যে সৌদি সাংবাদিক খাশোগজির মৃত্যু সম্পর্কে তিনি কোনো প্রশ্ন তুলবেন কি না। তাঁদের মধ্যকার প্রাতরাশ বৈঠকের পর হোয়াইট হাউস থেকে বলা হয় যে দুপক্ষের বৈঠক ছিল গঠনমূলক। আফগানিস্তানের যুদ্ধক্ষেত্রে সর্বসাম্প্রতিক আক্রমণে তালিবান সরকারি বাহিনীর বেশ কিছু সদস্যকে হত্যা করেছে। ওদিকে আবার এই বিদ্রোহী গোষ্ঠী আফগান যুদ্ধের ব্যাপারে একটি রাজনৈতিক সমঝোতা নিয়ে কাতারে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা শান্তি আলোচনা শুরু করেছে। উত্তরের বাগলান প্রদেশে কর্মকর্তারা আজ বলেন, বিদ্রোহীদের একটি বিশাল দল এবং এর ফলে কয়েক ঘণ্টা ধরে দুপক্ষের মধ্যে তুমুল লড়াই হয়। ওই জেলার প্রধান ফজলুদ্দিন মার্দি ভয়েস অফ আমেরিকাকে বলেন যে ওই আক্রমণে তালিবান বিরোধী সরকারপন্থী বাহিনীর 26 জন সদস্য প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও 8 জন। তিনি বলেন যে বিদ্রোহীদের মধ্যে বিপুল সংখ্যক লোক হতাহত হয়েছে, তবে তিনি বিস্তারিত কিছু জানাননি। তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ আফগান সৈন্যদের হতাহতের সংখ্যা আরও অনেক বেশি বলে উল্লেখ করেছেন। ওদিকে যুক্তরাষ্ট্র এবং তালিবানের মধ্যে কাতারে নতুন করে শান্তি আলোচনা শুরু হলো। এর দিন কয়েক আগেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও বলেছিলেন ওয়াশিংটন 1 সেপ্টেম্বরের আগেই আফগান শান্তি চুক্তি সম্পাদনের আশা করছে।
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তি দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন সিড্রাক ফ্রাঙ্কলিন, ফেসবুক সম্প্রচারের তত্ত্বাবধানে ছিলেন সঞ্জনা ফিরোজ। আমি তাওহিদুল ইসলাম এবং
আমি আনিস আহমেদ,
আমরা দুজনেই আজকের মতো বিদায় চাইছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।
শুভরাত্রি।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।